ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটি বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দিল আদালত।
এছাড়াও রয়েছে আমাদের বুধবারের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার
কবিরউদ্দিন খবর পড়ছি সরকার কবিরউদ্দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে তাঁর প্রশাসন আমলের প্রথম রাষ্ট্রীয় নৈশভোজে আপ্যায়িত করতে পেরে তিনি যারপর নাই আনন্দিত গৌরবান্বিত। ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যেকার নিবিড় সম্পর্ককে বিশেষভাবে উল্লেখযোগ্য বর্ণনা করেন শতাধিক অতিথি মারণ্যবরদের মঙ্গলবারের ওই রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠানে। বলেন, আমাদের এ মৈত্রীবন্ধন আরও দৃঢ় হোক, আমাদের পবিত্র মুক্তি যেন চিরকাল অম্লান থাকে। ম্যাক্রন বলেন, দু নেতাই তাঁরা তাঁদের দেশের বাকি বিশ্বের হিতার্থে কাজ করে যাওয়ায় সংকল্পবদ্ধ। তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যেকার অটুট মৈত্রীবন্ধনের প্রতি সাধুবাদ ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের ওই সাড়ম্ব নৈশভোজের আগে ম্যাক্রনকে ২১ বার তোপধ্বনি করে কামান দেগে দেশাত্মবোধক সঙ্গীতের সুরমূর্ছনার মধ্যে দিয়ে স্বাগত জানানো হয়। এর আগে ট্রাম্প ও ম্যাক্রন ইরান বিষয়ে আরও আলাপ আলোচনার আশাবাদ ব্যক্ত করেন। তবে তেহরানের সঙ্গে সম্পন্ন বর্তমান পারমাণবিক রফা হতে যুক্তরাষ্ট্র বের হয়ে পড়বে কি না সে ব্যাপারে কোনো স্পষ্ট ইশারা মেলেনি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন আজ বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে এই কিছুক্ষণ আগেই ভাষণ দিয়েছেন। এর আগে তিনি পারমাণবিক অস্ত্রত্রয়ের উদ্যোগ সংযত রাখতে আন্তর্জাতিক রফা থেকে যুক্তরাষ্ট্রের যে হঠে যাওয়া সঙ্গত নয় সে যুক্তি তুলে ধরেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে ম্যাক্রন ২০১৫র ওই রফা থেকে বের না হবার জন্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন। বলেন, ব্রিটেন, জার্মানি, রাশিয়া, চীন, ফ্রান্স মিলে ইরানের সঙ্গে যে চুক্তি হয়েছে সেটি অটুট রেখেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সিরিয়া, ইয়েমেন, লেবানন এবং ইরাকে সামরিক সংশ্লিষ্টতার ব্যাপারে সংযত থাকার বন্দোবস্ত নিয়ে নতুন প্রস্থের কোনো রফা ইরানের সঙ্গে করা যেতে পারে। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি ইতিমধ্যে নতুন কোনো রফা নিয়ে আলোচনা নাকচ করে বলেছেন, সাত জাতি মিলে যে রফা হয়েছে সে ব্যাপারে কোনো সিদ্ধান্তের কি অধিকার যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের আছে। রোহানি আগেই বলেন, ট্রাম্প এ রফা হতে বের হয়ে গেলে পরিণতি তার খুবই খারাপ হবে। যুক্তরাষ্ট্রে ফেডারেল আদালতের এক বিচারক ৭ লক্ষ অনিবন্ধীকৃত নবীন বয়সী অভিবাসী যারা কিনা স্বপ্নাবিষ্ট বলে পরিচিত সেই তাদের বহিষ্করণ সংরক্ষণ পূর্ববৎ যথাস্থানে বহাল রাখার জন্যে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ওই যে শিশুকালে এদেশে এসেছিল বা আনা হয়েছিল যাদেরকে, তাদের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ আপাতত স্থগিত রাখার যে কর্মসূচি সেই ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস খতম করা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে তীব্র ভর্ৎসনা প্রকাশ করে ডিস্ট্রিক্ট জাজ জন বেটস ওই কর্মসূচির আওতায় নতুন দরখাস্ত গ্রহণ করতে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরকে নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানত মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশগুলো থেকে, যেমন ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া এবং ইয়েমেন থেকে, আর উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা থেকে লোকজনের যুক্তরাষ্ট্রে আসা সীমিত মাত্রায় ধরে রাখতে পারেন কিনা সে ব্যাপারে মৌখিক শুনানি যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টে আজ অনুষ্ঠিত হবার কথা। ক্ষমতারোহণের পর থেকে ট্রাম্প ওই ভ্রমণ নিষেধাজ্ঞার ৩টি সংস্করণ জারি করেছেন। আগের দুটি ছিল সাময়িক, আর বর্তমানেরটায় কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ নির্ধারণ করা নেই। লোকরঞ্জনবাদী রাজনীতিকদের তরফে সংবাদ মাধ্যমের ওপর অবিরাম আক্রমণাত্মক তৎপরতা গণতন্ত্রকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলেছে আন্তর্জাতিক দুই নজরদারি সংস্থা আজ বুধবারে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং ফ্রিডম প্রেস তাবত দুনিয়াজোড়া সংবাদ স্বাধীনতার হাল হকিকত বিষয়ে তাদের বাৎসরিক রিপোর্টে পাশ্চাত্যের লোকরঞ্জনবাদী নেতৃবৃন্দের তরফে সংবাদ মাধ্যমকে হেয় প্রতিপন্ন করা, সাংবাদিকদের ভর্ৎসনা এবং বিধিনিষেধ আরোপের হুমকির তীব্র সমালোচনা করেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স একই রকমের মূল্যায়ন দিয়েছে এই বলে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃবৃন্দের অধিকতর সংখ্যকই এখন আর সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের অপরিহার্য ভিত্তি বলে গণ্য করছে না, তারা এদেরকে প্রতিপক্ষীয় গণ্য করে খোলাখুলিভাবে পরাঙ্মুখতা ব্যক্ত করেছেন। দুটি সংস্থার তরফেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরূপ সমালোচনার সম্মুখীন হয়েছেন। এ সমালোচনার জবাব শুনতে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাংলাদেশের প্রস্তাবিত যোগাযোগ প্রযুক্তি আইন 2018 নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তাঁর রিপোর্টে।
দুটো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে প্রস্তাবিত যোগাযোগ প্রযুক্তি আইন 2018 নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই আইন পাশ হলে বাংলাদেশের নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। প্রস্তাবিত আইনটি বর্তমানে সংসদীয় কমিটিতে রয়েছে এবং খুব শীঘ্রই তা জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপন করা হবে। মানবাধিকার সংগঠন দুটো প্রস্তাবিত আইনকে ঢালাও, অস্পষ্ট, উদ্দেশ্য মাফিক শাস্তির বিধান যুক্ত এবং আইনকে অগ্রাহ্য করে পুলিশ কর্মকর্তাদের অধিক ক্ষমতা দেওয়া হয়েছে, যা বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। এদিকে বিদ্যমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বাংলাদেশের সর্ববৃহৎ ওয়েব পোর্টাল bdjob.com-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ফাহিম মাসুরকে বুধবার পূর্বাহ্নে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে কয়েক ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কার্টুন প্রকাশের অভিযোগে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমির খসরু,
ভারতে লক্ষ লক্ষ ভক্তানুসারীর এক ধর্মগুরু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এক কিশোরী কন্যার বলাৎকার বা ধর্ষণের দায়ে। ভারতের সবচেয়ে চটকদার বিতর্কিত ধর্মগুরু আসারাম বাপু কারাগারের ভেতরে অনুষ্ঠিত রুদ্ধদ্বার এক শুনানি শেষে এ দণ্ডে দণ্ডিত হয়েছেন। তাঁর ভক্ত অনুসারীরা সহিংসতার শরণাপন্ন হতে পারেন এ আশঙ্কায় বৈচারিক শুনানি যোধপুরের ওই কারাগারই আয়োজন করা হয়। 77 বছর বয়সী গুরু আসারাম বাপু ভক্তানুসারীদেরকে উপদেশ দিয়ে এসেছেন যৌন কামনা রহিত জীবনযাপনের। 5 বছর আগে 16 বর্ষীয় এক কিশোরী কন্যার ওপর বলাৎকার চালানোর অভিযোগ বারবারই তিনি অস্বীকার করেছেন। বিষয়টির উপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
নাবালিকা ধর্ষণ মামলায় আজ বুধবার আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দিল যোধপুরের বিশেষ আদালত। তার দুই সহযোগী শরদ ও শিল্পীকেও 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত আরও দুজনকে মুক্তি দিয়েছে আদালত। 2013 সালে যোধপুরে নিজের আশ্রমে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারাম বাপুর বিরুদ্ধে। আজ সেই মামলার রায় ঘোষণা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আসারাম বাপুর বিপুল সমর্থকের কথা মাথায় রেখে রাজস্থান, গুজরাট ও হরিয়ানায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আসারাম সমর্থকরা গোলমাল পাকাতে পারে এমন আশঙ্কা করেই যোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সাজা ঘোষণা করা হয়। এই কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের সঙ্গে দেখা করতে আসা পরিজনদের এদিন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। জারি করা হয় 144 ধারা। দোষী সাব্যস্ত হওয়ার পর নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমকে বলেন, আসারামকে দোষী সাব্যস্ত করেছে আদালত, আমরা এতদিনের ন্যায় বিচার পেলাম। আসারাম বাপুর বিরুদ্ধে সুরাটেও একটি ধর্ষণের মামলা রয়েছে। সুরাটের দুই বোন আসারামের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে আটকে রাখার অভিযোগও করেছেন। এবার সেই মামলা সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের অন্যতম শীর্ষ কংগ্রেস নেতা সলমান খুরশিদ বলেছেন, মুসলিমদের রক্তে রাঙানো কংগ্রেসের হাত। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা সলমান খুরশিদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতা দেওয়ার সময় বলেন, কংগ্রেস দলের হাতও মুসলিমদের রক্তে রাঙানো। কংগ্রেস আমলে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা প্রসঙ্গে এক প্রশ্নের জবাব দিতে গিয়েই এই মন্তব্য করেন খুরশিদ। সন্দেহ নেই, এই বিতর্কিত মন্তব্য রীতিমতো অস্বস্তিতে ফেলবে দলকে, বিশেষ করে সপ্তাহ দুয়েকের মধ্যেই কর্ণাটক রাজ্য বিধানসভা নির্বাচন। পরে খুরশিদ বলেন, তিনি যা বলেছেন তা থেকে পিছিয়ে আসার প্রশ্ন ওঠে না। কংগ্রেস দল রীতিমতো অস্বস্তিতে, তবে খুরশিদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে কি না সে কথা কেউ বলেননি। 1984 সালের শিখ দাঙ্গায় কংগ্রেসের ভূমিকা নিয়ে বিতর্ক ছিল, এবার দাঙ্গায় মুসলিমদের রক্তে কংগ্রেসের হাত রাঙানোর অভিযোগ উঠল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানে তালেবান দুর্বৃত্ত দল তাদের বাৎসরিক বসন্তকালীন আক্রমণ অভিযানের সূচনা ঘোষণা করেছে। আর তাতে করে সম্ভাব্য যে শান্তি সংলাপের আশা সঞ্চারিত হয়ে আসছিল বেশ কয়েক সপ্তাহ যাবতই, সেটা এখন তিরোহিতই হলো বলা যেতে পারে। দীর্ঘ বিলম্বিত আফগান সংসদীয় নির্বাচন এবং 20 অক্টোবর নির্ধারিত জেলা পরিষদ ভোটের প্রস্তুতি পর্ব যখন কিনা জোরে সোরে চাগিয়ে উঠছিল, ঠিক তখনই তালেবানদের এ আক্রমণ অভিযান সূচনার কথাটি জানা গেল। নবতর এ আক্রমণ অভিযান আল খান্দাক নামে চিহ্নিত, সূচনা হল যার বুধবার ভোরের বেলায়। তালেবানদের এক বয়ানে বলা হয়েছে, আমেরিকান হানাদার ও তাদের গুপ্তচরেরা হবে এ হামলার মূল নিশানা। এরই মাত্র কয়েক সপ্তাহ আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি কাবুলে এক আন্তর্জাতিক সম্মেলনে 17 বছর স্থায়ী প্রাণঘাতী সংঘাত খতম করতে তালেবানদের সঙ্গে নিঃশর্ত সংলাপে বসার প্রস্তাব দিয়েছিলেন। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে।
হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত বুধবারের অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় শিশু নির্যাতন ও যৌন নিপীড়ন দেশে দেশে। অনুষ্ঠান সঞ্চালনা করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা। যেমনটি সঞ্জানা বলছিলেন যে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে শিশু নির্যাতন ও যৌন নিপীড়ন দেশে দেশে। এই সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে আমাদের কাছে অনুষ্ঠান চলার সময়ই সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন, 2026193062। আজ আলোচনার এই প্যানেলে সরাসরি টেলি সম্মিলনী লাইনে ঢাকা থেকে যোগ দেওয়ার কথা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সুলতানা কামালের। আমরা তাকে লাইনে পাওয়ার চেষ্টা করছি। কলকাতা থেকে এই মুহূর্তে রয়েছেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা এবং বিশিষ্ট সমাজকর্মী অপর্ণা ব্যানার্জি। প্রফেসর অপর্ণা ব্যানার্জি, আপনাকে স্বাগত।
ধন্যবাদ, নমস্কার।
নমস্কার। শিশু নির্যাতন এবং শিশু কিশোর কিশোরীদের ওপর যৌন নিপীড়নের ইতিহাস কথিত সভ্যতার এক অসভ্য অধ্যায় বলা যেতে পারে। একসময় বিশ্বজুড়ে শিশু নির্যাতন যেন একটি সাধারণ ব্যাপার হয়েছিল, আজকাল ইউরোপে আমেরিকায় এসব ব্যাপারে কঠোর আইন থাকায়, আইনের প্রয়োগ থাকায় এ ধরনের অপরাধ খানিকটা কমেছে। কিন্তু দক্ষিণ এশিয়া দেশগুলোতে, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে এবং পার্শ্ববর্তী অন্যান্য দেশে এই বিষয়টি এখনকার অন্যতম আলোচিত এবং নিঃসন্দেহে সমালোচিত বিষয়। সম্প্রতি ভারতের কাশ্মীরে 12 বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হলো, আজই একজন ধর্মগুরুর শাস্তি হলো ধর্ষণের দায়ী। বাংলাদেশের কুমিল্লার একটি মসজিদের ভেতরে নিয়ে গিয়ে এক মুয়াজ্জিন 6 বছরের একটি মেয়েকে ধর্ষণ করেছে। বাংলাদেশি 15 বছরের এক মেয়েকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এসব যেন প্রাত্যহিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি যানবাহনের ভেতরেও কি দিল্লিতে কি ঢাকায় এসব ঘটনা ঘটছে। তাছাড়া রাজন হত্যার মতো অসংখ্য এমন সব ঘটনা ঘটেছে যাতে মেয়ে শিশু যেমন, তেমনি ছেলে শিশুরাও নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে এই করুণ চিত্রগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজ ও রাষ্ট্রের ক্ষত স্থানগুলো। আজ আমরা আমাদের শ্রোতাদের জিজ্ঞাসার মধ্য দিয়ে খুঁজে নেওয়ার চেষ্টা করব এই সমস্যার স্বরূপ এবং এর সমাধান। প্রথমেই চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন সালাউদ্দিন। হ্যালো,
বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছি, সালাউদ্দিন। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন ও যৌন হয়রানি উদ্বেগ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে মনে হয়। দেশের এবং দেশের বাইরে প্রতিনিয়ত এ সকল অপরাধের জন্য কিংবা এই সকল অপরাধীদের ধরার জন্য বিচার চাইতে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেখা যায় এই বিক্ষোভকারীদের ঠেকাতে যতটা না ব্যস্ত, কিন্তু অপরাধীদের ধরার ক্ষেত্রে ততটুকু আন্তরিক নয় বলে মনে হয়। তাছাড়া শিশু নির্যাতন ও যৌন হয়রানির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে যখন বিচার শুরু হয় তা দীর্ঘসূত্রিতায় পড়ে এবং ফলে দীর্ঘদিন ঝুলে থাকায় অনেক সময় প্রকৃত অপরাধী কোনো সাজা পায় না। তাই সবসময় প্রশ্ন জাগে এবং এই আইন শৃঙ্খলা বাহিনী কিংবা কেন এইসব যৌন হয়রানি কিংবা শিশু নির্যাতনকারী যুদ্ধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে না। তাই এই জিনিসগুলো আমার মনে হয় সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আরো কঠোরভাবে দেখলে আমার মনে হয় এই নির্যাতন আরো কমে আসবে, না হয় এটা দিন দিন বেড়ে চলবে।
ধন্যবাদ সালাহউদ্দিন আপনাকে। আমি প্রফেসর অপর্ণা ব্যানার্জির কাছে যাচ্ছি। উনি একটা প্রশ্ন করেছেন সালাহউদ্দিন, যে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার।
দেখুন, অবশ্যই রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে এবং আমি ভারতের কথা বলতে পারি। শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা দেওয়ার জন্য 2002 সালে পাশ হয়েছে দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। আচ্ছা, এছাড়াও তো আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে ধর্ষণের শাস্তি বলে দেওয়া হয়েছে এবং এই ধর্ষণ সংক্রান্ত ধারাগুলির সংশোধন হয়েছে 2013 সালে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013। এবার এই কাঠুয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে খুব সম্প্রতি আমাদের রাষ্ট্র একটা উদ্যোগ নিয়েছেন এই ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট, এই ক্রিমিনাল ল সংশোধন করার জন্য এবং ওই পক্সো আইন বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট সংশোধন করার জন্য। ওই অর্ডিন্যান্স বলছে যে 12 বছরের নিচে যদি কোনো শিশু ধর্ষিতা হয় তাহলে ধর্ষণকারীর শাস্তি হচ্ছে ফাঁসি। তো এই অর্ডিন্যান্সটা পাশ হয়ে গেছে এবং খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। অবশ্য এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়া এবং আমাদের টিভি চ্যানেলগুলোতে হইচই হচ্ছে, তর্ক বিতর্ক চলছে। সত্যি এইভাবে ধর্ষিতার বয়স অনুসারে শাস্তির পরিমাণ কমানো বাড়ানো যায় কিনা এই বিষয়ে, যাই হোক আমাদের রাষ্ট্র উদ্যোগ নিচ্ছে, আমাদের রাষ্ট্র সক্রিয় কথা বলতে পারি। তবে শুধুমাত্র আইন এবং আইনের প্রয়োগের মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব নয়। সামগ্রিকভাবে সমাজের মধ্যে একটা সচেতনতা ছড়িয়ে দিতে হবে এবং সেই চেষ্টাও যে করছে না তা নয়, বিভিন্ন নারীবাদী সংগঠন তো সেই বিষয়ে খুবই সচেষ্ট।
হ্যাঁ, আমরা সেই প্রসঙ্গে আবার আসব। অনেকগুলো প্রশ্ন, অনেকেই প্রশ্ন করছেন। প্রফেসর অপর্ণা ব্যানার্জি, আপনাকে অনেক ধন্যবাদ। এইমাত্র আমাদের সঙ্গে ঢাকা থেকে যোগ দিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে স্বাগতম। হ্যালো অ্যাডভোকেট সুলতানা কামাল, শুনছেন আমাকে? হ্যালো, হ্যাঁ শুনছেন আমাকে অ্যাডভোকেট সুলতানা কামাল? জি, একটা প্রশ্ন করেছিলেন চট্টগ্রাম থেকে সালাহউদ্দিন, যে সামাজিক,
হ্যাঁ
যে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার এই শিশু নির্যাতন এবং যৌন নিপীড়ন রোধে। হ্যালো, আমার মনে হয় আমাদের টেলিফোন লাইনে একটু, হ্যাঁ হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন? প্রশ্ন ছিল সালাহউদ্দিন চট্টগ্রাম থেকে করেছিলেন, যে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, যে সামাজিক এবং রাষ্ট্রীয় কি কর্তব্য রয়েছে এই শিশু নির্যাতন ও যৌন নিপীড়ন বন্ধের জন্য। আমার মনে হয় আমরা, আমাদের ঢাকার লাইনে একটু গন্ডগোল হচ্ছে, আমরা আবার চেষ্টা করব লাইনটা কেটে। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে মাহমুদা রুমকি। হ্যালো,
হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে ধর্ষণের মতো নরকীয় ঘটনা যারা ঘটায় এসব মানবিক বিচার বৈষম্য দমনে দৃষ্টান্তমূলক আইন কেন প্রতিষ্ঠা হচ্ছে না? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুডিশিয়ারি কি এর দ্বার এড়িয়ে যেতে পারে? আর যদি এড়িয়ে যায় তাহলে প্রথমে কেন রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে তাই করা হলো না? আমরা কেন নতুন ধর্ষণের অপেক্ষায় থেকে গত দিনের ধর্ষণ নিয়ে টকশো আলোচনা করা হয়? ধন্যবাদ।
মাহমুদা রুমকি, আপনার প্রশ্ন ছিল আইন কেন প্রণয়ন করা হচ্ছে না এর ব্যাপারে। এরই মধ্যে প্রফেসর অপর্ণা ব্যানার্জি উত্তর দিয়েছেন, ভারতে আইন প্রণয়ন করা হয়েছে এবং আইন প্রয়োগের ব্যাপারটা নিয়ে আমি এখন অধ্যাপক অপর্ণা ব্যানার্জির কাছে জানতে চাইব যে আইন প্রয়োগ করাটা কতখানি কার্যকর হচ্ছে।
হ্যাঁ দেখুন, আইন প্রয়োগ করাটা যে খুব কার্যকরী হচ্ছে তা তো নয়, এবং এই যে বিচারের প্রক্রিয়াটা তো একটা দীর্ঘকালীন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। মানে বিচার তো বিচারের বা বিচার প্রক্রিয়ার শেষে একটা যেটাকে আমরা বলি রায়, সেই রায়টা বেরোতে তো অনেক অনেক সময় লাগছে, মানে মাসের পর মাস কেটে যাচ্ছে। তো আমাদের উচিত জোর দেওয়া, এবং সেই সবাই সেটা জোর দিচ্ছেও, মানে ইদানিং এটা 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 বারবার আমাদের আলোচনায় উঠে আসছে যে এই বিচারের প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে, দু মাসের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, তো কিন্তু এরও একটা পিটফল রয়েছে, এরও একটা মানে একটা দুর্বলতার জায়গা রয়েছে। মানে এত দ্রুততার সঙ্গে যদি আমরা কোনো ধর্ষণ বা অন্যান্য যৌন নিপীড়ন সংক্রান্ত মামলা নিষ্পত্তি করার চেষ্টা করি, তাহলে অনেক সময় দেখা যায় যে যে অপরাধ করেনি সে শাস্তি পাচ্ছে। তো খুব তাড়াতাড়ি সবকিছু সেরে ফেলার মধ্যেও একটা তো গলদের জায়গা রয়েছে, সেই কথাটা বলবো। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আইনগুলো যে আছে সেই সম্বন্ধে সচেতন কতজন মানুষ। কলকাতা শহরের ইউনিভার্সিটি স্টুডেন্টদের যদি আমি জিজ্ঞেস করি যে তোমরা কি জানো এরকম একটা আইন রয়েছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, তারা বলবে হয়তো না জানি না। তো আর গ্রামে গঞ্জে এই আইনগুলো সম্বন্ধে তো আমার তো ধারণা আরো কম সচেতনতা রয়েছে। মানে আইনগুলো প্রয়োগ, আইনগুলোকে ব্যবহার করতে হলে, ন্যায় বিচারের জন্য আইনগুলোকে ব্যবহার করতে হলে প্রথমে আইনগুলো যে আছে সেটা জানতে হবে। আমার মনে হয় এই বিষয়ে আমাদের একটু সক্রিয় হওয়া দরকার।
হ্যাঁ নিশ্চয়ই,
আমাদের কলেজ ইউনিভার্সিটি গুলোতে জেন্ডার সেন্সিটাইজেশন সেল তৈরি হচ্ছে ইউজিসির নির্দেশে, আমাদের ইউনিভার্সিটি গ্রাউন্ড কমিশনের নির্দেশে। এবং জেন্ডার সেন্সিটাইজেশন সেলগুলোর একটা অন্যতম কাজ হচ্ছে আইন সম্বন্ধে সচেতনতা।
হ্যাঁ ধন্যবাদ, আমরা আমরা আবার আপনার কাছে ফিরে আসব। ঢাকা থেকে আমাদের আরেকজন শ্রোতা আছেন, আজমির হাসান কনক। হ্যালো।
হ্যালো, আমি আজমির হাসান কনক কথা বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আমাদের দেশে এখন কিন্তু এই যে শিশু নির্যাতনের বিষয়টি, এটা আমাদেরকে খুবই ভাবাচ্ছে, খুবই কাঁদাচ্ছে, এবং একই সাথে এটা খুবই অ্যালার্মিং। আমার ছোট ছোট তিনটি প্রশ্ন, একদমই ছোট। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে আইন আছে, বিচারও হচ্ছে, কিন্তু তারপরেও শিশু হত্যা, শিশু নির্যাতন ক্রমেই বেড়ে চলছে, এর কারণ কি বলে আপনারা মনে করেন? আমার দ্বিতীয় প্রশ্ন, শিশু রাজনের ক্ষেত্রে 4 মাসের মধ্যে কিন্তু বিচারের রায় হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই, মানে ওর পরবর্তী সময়েও অনেক ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না, এর কারণ কি বলে আপনারা মনে করেন? এবং শিশু নির্যাতন ও শিশু হত্যা বন্ধে কি পরামর্শ আপনারা দিচ্ছেন? এবং শেষ যে প্রশ্নটি, সেটি হচ্ছে গিয়ে, আমরা প্রায়শই এখন দেখতে পাচ্ছি যে বিচার বহির্ভূত যে বিষয়গুলো আছে, অর্থাৎ একজন নির্যাতন করলো, তাকে পুলিশ ধরে নিয়ে গেল এবং আমরা জানতে পারলাম যে বন্দুকযুদ্ধে সে মারা গেছে, এটাও কি একটা সমাধান? নাকি দ্রুত শিশু রাজনের মতো করে এরকম করে যদি দ্রুত তাকে আইনের আওতায় এনে সেই আইনটা প্রয়োগ করা হয় এবং সেটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে প্রকাশ করা হয়, প্রচার করা হয়, তাতে এর সুফলটা আমরা আসলে পাবো কিনা? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আজমির হাসান কনক, আবারও আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন অ্যাডভোকেট সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, তখন ঝড় বৃষ্টির কারণে। তো আজমির হাসান কনক কয়েকটা প্রশ্ন করেছেন, একটা হচ্ছে শিশু হত্যা, শিশু নির্যাতন বেড়ে চলেছে, এর কারণ কি? বিচারের বিলম্বের কারণ কি? আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপরাধীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে, সেটাই বা কতটা যুক্তিসঙ্গত?
আচ্ছা, আমি একেবারে শেষের প্রশ্নটা থেকে শুরু করি।
নিশ্চয়ই,
আমার মতামত এবং আমি যে সমস্ত সংগঠনের সঙ্গে কাজ করি, আমাদের যে আন্দোলন রয়েছে মানবাধিকারের যে ভিত্তিতে যে আন্দোলনগুলি আমরা করি, সেখান থেকে আমরা বারবারই বলেছি যে কোনো অপরাধের পরিসমাপ্তি কিংবা সমাধান বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দিয়ে হতে পারে না, কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে কাজটা সেটাই একটা বেআইনি কাজ, সেটাই একটা অসাংবিধানিক কাজ। কোনো বেআইনি কাজ দিয়ে কোন রকম ভাবে আইনি সমাধান দেয়া যায় না, এবং এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আমরা বরাবরই চিহ্নিত করেছি। সন্ত্রাস দিয়ে সন্ত্রাসের দমন কখনোই হয় না, সেটা একটা মানে আমাদের কাছ থেকে যদি কেউ উত্তর জানতে চায় সেটা আমরা বলতে চাই। বিচার যখন বিলম্বিত হয়, কেন বিলম্বিত হয়, যেমন রাজনের কথাটা এসেছে যে রাজনের বিচারটা হলো, অন্য বিচার হলো না, এটার একটা বড় কারণ হলো, দুঃখের সঙ্গে বলতে হয় যে বাংলাদেশের সমাজে এখন রাজনৈতিক সামাজিক যে পরিস্থিতি চলছে, কিংবা সাংস্কৃতিকও এটার সঙ্গে আমরা যুক্ত করতে পারি, সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রক্রিয়া তার স্বাভাবিক নিয়মে চলছে না। অনেকটাই নির্ভর করছে যে কোন একটা প্রতিষ্ঠানে এমন কোন ব্যক্তি আছেন কিনা যিনি সেই প্রতিষ্ঠানটাকে কার্যকর করতে চাইছেন, তখন কিন্তু সেখানে কাজটা হয়। কিন্তু যদি এমন কোন ব্যক্তির হাতে প্রতিষ্ঠান পড়ে, এমন কোন ব্যক্তিকে সেই প্রতিষ্ঠানের নেতৃত্বে দেয়া হয় যিনি এই সমস্ত ব্যাপারে হয় উদাসীন, নয় অপারগ, নয়তো তার অন্য ধরনের কোন চিন্তা ভাবনা রয়েছে এই বিষয়গুলি নিয়ে, তখন সেই কাজটা হয় না। রাজনের বিচারটা কেন হয়েছিল, কারণ রাজনের ঘটনাটা নিয়ে প্রচন্ড রকম একটা আলোড়ন তৈরি হয়েছিল সমাজে, নানা সংগঠন, নানা ব্যক্তি, নানা গোষ্ঠীর থেকে সেখানে একটা চাপ সৃষ্টির ব্যাপার ছিল। সেখানে দেখা যায় যে রাষ্ট্র যখন একটা চাপের মুখে পড়ে হয়তো কখনো কখনো সেই কাজটা হয়, এবং আবারও আমি বলছি পুনরাবৃত্তি করে যে সেই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই ব্যক্তিরা সেই প্রতিষ্ঠানের হয়ে হয়তো কাজটা করতে চেয়েছেন বলে হয়েছে। অন্য অনেক ক্ষেত্রে যখন সেই কাজটা তারা করতে চায় না, কিংবা সেখানে ক্ষমতার একটা ব্যাপার থাকে, যারা এখানটা অন্যায়টা করেছেন, অপরাধটা করেছেন, তাদের অবস্থানটা কি, তারা কতখানি এই প্রক্রিয়াটাকে প্রভাবান্বিত করতে পারছেন, এই সমস্ত অনেক কিছুর উপরে নির্ভর করে যে একটা অপরাধের বিচার হবে কি হবে না। তার ফলে যে কাণ্ডটা হয় তখন আমরা দেখি যে হ্যাঁ হয়তো রাজনের বিচার হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আমাদের বিচার ব্যবস্থা যদি আন্তরিক থাকে, যদি সেখানে কোন রকম অন্যায় হস্তক্ষেপ না হয়, যদি কোন রকম ভাবে প্রভাবান্বিত হওয়ার ব্যাপার না থাকে, আমরা কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যে সেই ঘটনার বিচার হতে দেখি। আবার কিছু কিছু ঘটনা বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না। তার মানে একটা যে যৌক্তিক স্বাভাবিক বিচার প্রক্রিয়ার গতি থাকা দরকার একটা সমাজের মধ্যে, শাসন ব্যবস্থার মধ্যে, সেটার অনুপস্থিতি।
হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা থেকে প্রশ্ন করেছেন সুজনা। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি সুজনা বলছি বাংলাদেশ থেকে। আমি প্রশ্ন করতে চাচ্ছি সেটা সমাজের কোন অবক্ষয়ের কারণে শিশুদের প্রতি নির্যাতন এবং ধর্ষণের মাত্রা বেড়ে গিয়েছে, এবং সেটা থেকে সমাধানের উপায়টা কি? ধন্যবাদ, এটা পেলে আমি খুশি হব।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটি প্রশ্ন নিচ্ছি ঢাকা থেকে, প্রিয়তা ইফতিকার। হ্যালো।
হ্যালো, জি আমি প্রিয়তা ইফতিকার বলছি ঢাকা থেকে। আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে রিসেন্টলি আমরা এত রিপোর্ট দেখছি, এত নিউজ শুনছি যে মানে আ হিউজ নাম্বার অফ চিলড্রেন আর গেটিং রেপড অ্যান্ড অলসো রিপোর্টেড রিসেন্টলি, বাট আমরা নিউজগুলো যে পড়ছি সেটার সাথে সাথে আমরা কিন্তু কারা করছেন তাদের ব্যাপারে ডিটেলস বা সেটার সমাধান কি, তাদের এগেনস্টে লিগাল কেসেস কি কি নেওয়া হচ্ছে, সেসব ডিটেলস আমরা খুব কম জানতে পারছি থ্রু মিডিয়া। তো আমার কোয়েশ্চেন হচ্ছে কি এই জিনিসটার সলিউশনটা কি? অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন আমি যদি করতে চাই যে আমাদের প্রতিটা কেসে আমরা এত শেষ মুহূর্তে কেন একটা প্রেডেটরকে খুঁজতে পাই, সেটার মূল কারণটা কি? কারণ একজন জাস্ট ইমিডিয়েটলি একদিন কাউকে রেপ করে না। টু বি আ রেপিস্ট দিস পার্সন হ্যাজ ডান আদার অফেন্সেস, হি প্রবাবলি স্টার্টেড মোলেস্টিং পিপল অ্যান্ড হ্যাভ ডান আদার থিংস, যেটা আস্তে ধীরে সে যখন একটা সাহস পেয়েছে, একটা সার্টেন সাহস পেয়েছে যে না আমার প্রেডিটার্স আমার ভিকটিমসরা কিছু বলছে না, কমপ্লেন করছে না, তখনই সে সাহস পেয়ে একদিন রেপ করে বসেন, বা তিন চারটা রেপের পর ইট গেটস রিপোর্টেড। সো সেই জিনিসটার জন্য আমরা কি মেজারমেন্ট নিতে পারি যে দ্য মোমেন্ট ইটস ফার মোর লাইটার, জাস্ট প্রবাবলি আ মোলেস্টেশন অর সামথিং, বা জাস্ট গ্র্যাজুয়াল স্টেজে আমাদের বাচ্চারা আমাদেরকে এসে সেই কমপ্লেনটা ইমিডিয়েটলি করুক অ্যান্ড উই টেক ইমিডিয়েট অ্যাকশনস এগেনস্ট সাচ পিপল সো দ্যাট ইট ডাজন্ট লিড টু রেপ। সেই ঘটনা হওয়ার আগে, সেই বিশাল বড় একটা একটা জীবনের দাগ কাটার আগে, একটা শিশুর জীবনের দাগ কাটার আগে আমরা কি কি মেজারমেন্ট নিতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই, আমরা এই ব্যাপারে আবার অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যাচ্ছি।
যে প্রশ্নগুলি এসেছে সেটার কিছুটা উত্তর কিন্তু যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের ভিতর দিয়ে চলে এসেছে। তিনি একটা জায়গায় এসে কিন্তু বলেছেন আমাদের বাচ্চাদেরকে সচেতন করতে হবে যে এটা অন্যায়, তার উপরে যে আচরণটা হচ্ছে সেটা অন্যায়, শিশুদের উপরে আচরণটা কিংবা এই ধরনের নির্যাতন করে অনেক দিন ধরে কেন মানুষ পার পেতে পারে, কারণ শিশু নিজে কিন্তু অনেক দিন ধরে বোঝেই না যে এটা তার উপরে কোন একটা নির্যাতন হচ্ছে। তাছাড়া প্রতিপক্ষ হিসাবে শিশু সব প্রতিপক্ষ থেকে কিন্তু অনেক বেশি অসহায়, সে যদি বোঝেও সে জানে না কিভাবে সেটার প্রতিবাদ করবে, সে জানে না কার কাছে বলবে, কি বলবে, কেমন করে বলবে, ইত্যাদি নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে কিন্তু শিশুরা বাস করে। এবং অনেক সময় হয় যে আমাদের সমাজে এখন পর্যন্ত শিশুরা কোনো একটা কথা বললে সেটা আমরা অনেক সময় খুব একটা গুরুত্ব সহকারে যে নেই সেটাও কিন্তু সবসময় আমরা দেখতে পাই না। তবে যিনি প্রথমেই কথা বলছিলেন কলকাতা থেকে, খুব সম্ভবত আমি যেটা বুঝতে পেরেছি, তিনিও যে কথাটা বলেছেন, এখন যিনি প্রশ্ন করলেন তিনিও যে কথা বলেছেন, সেখানে সবচেয়ে মৌলিক একটা কাজ হচ্ছে যে এই সমস্ত বিষয় সম্পর্কে বাচ্চাদেরকে সচেতন করে তোলা, ছেলে এবং মেয়ে পরিবারের মধ্যে এই ধরনের কথাগুলি কিভাবে আলোচনা করা যাবে, কিভাবে তাদেরকে বোঝানো যাবে। যে কথাটা আমরা অনেক সময় বলি যে কোন ধরনের স্পর্শটা আসলে খারাপ, তার যদি কোনো কিছুতে খারাপ লাগে সে যেন যে সেটা বলতে পারে, সেটা বলার যে তার একটা অধিকার আছে, সেটা যে বলা তার একটা নিজের প্রতি নিজের একটা দায়িত্ব আছে, এই বিষয়গুলি কিন্তু শিশুকে আমরা অনেক সময় বুঝতেই দেই না। ও বাচ্চাও কি জানে, ও বাচ্চাও কি বুঝবে, এবং অনেক সময় আমরা নিজেরাও বাচ্চাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে হয়তো রেখে দেই কিংবা রেখে দিতে বাধ্য হই যেখানে দিনের পর দিন তার উপরে এই ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু বাচ্চারা কোথায় দিয়ে প্রতিকারটা চাইবে সেটা বুঝতে পারে না। তো সেই জন্য সচেতনতা বৃদ্ধি করাটা তো একটা মস্ত বড় ব্যাপার, একই সঙ্গে বিচারের যে বিষয়টা রয়েছে যে হ্যাঁ বিচারটা হতেই হবে, এবং শাস্তির ব্যাপারটা বারবার আমরা বলি দৃষ্টান্তমূলক শাস্তি, এখন কোনটা দৃষ্টান্তমূলক শাস্তি, আমরাও কিন্তু এটা নিয়ে ভীষণভাবে একটা বিব্রত অবস্থার মধ্যে পড়ি। ভারতে যেমন শিশু ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হলো, এখন আমি একজন মানবাধিকার কর্মী, আমার কিন্তু একটা ক্যাম্পেইনের সঙ্গে যোগ আছে, সেই ক্যাম্পেইনটা বলছে যে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া উচিত না, মৃত্যুদণ্ডটা কোনো শাস্তি হওয়া উচিতই না কোথাও, আমরা মৃত্যুদণ্ড শাস্তি বিরোধী একটা আন্দোলনে আছি। এখন তাহলে সেই যে এত বড় একটা অপরাধ করলো, একটা শিশুকে এরকম ভাবে মানে তার অধিকার লঙ্ঘন করলো, তাকে এরকম ভাবে কষ্ট দিল, কখনো কখনো কি শিশুকে দীর্ঘ দিনের জন্য তার জীবন বোধ থেকে বিচ্যুত করে দেয়, সেরকম একটা অপরাধের শাস্তি কি হতে পারে? এগুলি নিয়ে অপরাধ বিজ্ঞানী যারা আছেন তাদের বসতে হবে, কোন শাস্তি দিলে আসলে সমাজে এটা একটা দৃষ্টান্ত হিসাবে কাজ করবে, এবং সেখানে কিন্তু সামগ্রিকভাবে একটা পরিবেশ এবং একটা মনোভাব একটা মনোবৃত্তি তৈরি করার ব্যাপার আছে যে এগুলি জঘন্য অপরাধ এবং এগুলি হতে পারে না। একই সঙ্গে একটা কথা বলে খালি শেষ করি, যে সমাজে দুষ্টের দমন শিষ্টের পালন হয় না, কখনো কখনো বেছে বেছে শাস্তি দেওয়া হয়, আবার কখনো কখনো বেছে বেছে শাস্তি দেওয়া হয় না। একটা প্রশ্ন উঠেছে যে কেন পারপেট্রেটরকে খুঁজে পাওয়া যায় না, কেন পাওয়া যায় না, আমরা চোখের সামনে দেখি সে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ পাচ্ছে না, তার মানে সেখানে একটা অন্যায় কাজ করে, সেই অন্যায়টাও দমন করতে হবে।
হ্যাঁ, প্রফেসর অপর্ণা ব্যানার্জি আপনি এটার সঙ্গে কিছু যোগ করবেন? বলুন।
আমি সম্পূর্ণভাবে একমত সুলতানা দি যা বলেছেন তার সঙ্গে আমি পুরোপুরি সহমত পোষণ করছি। শিশু সবচেয়ে অসহায়, এবং কথাটা মনে রাখতে হবে যে ধর্ষণ কিন্তু সবসময় যৌনতার বিষয় নয়, ধর্ষণের মধ্যে একটা ক্ষমতার খেলাও কাজ করে, যুদ্ধের সময় ধর্ষণ হচ্ছে, যে কোনো ধরনের কনফ্লিক্ট সিচুয়েশনে ধর্ষণের ঘটনা অনেক গুণ বেড়ে যাচ্ছে, এবং দুই কমিউনিটির মধ্যে যখন একটা টেনশনের সূত্রপাত হয় বা যে টেনশনটা এতদিন চাপা ছিল সেটা যখন বাইরে বেরিয়ে আসছে তখন ধর্ষণের ঘটনা ঘটছে, এবং সবচেয়ে ভালনারেবল কিন্তু এই শিশু, পূর্ণবয়স্ক নারীর থেকেও এখন শিশুদের টার্গেট করা হচ্ছে, এবং এর পিছনে একটা ক্ষমতার রাজনীতি কাজ করছে। তো এই ব্যাপারটা দেখতে হবে, কিন্তু মানে সমস্ত ধর্ষণের, শিশু ধর্ষণের, শিশু নির্যাতনের ঘটনাই যে এইভাবে ব্যাখ্যা করা যায় তা নয়। কলকাতার কয়েকটি নামি দামি স্কুলে সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা ঘটলো, ওই ক্লাস ওয়ানের পরে শিশু তার টিচার তাকে ধর্ষণ না হলেও তাকে নানাভাবে যৌন হেনস্থা করেছে,
তো এর পেছনে কি মানসিকতা কাজ করেছে জানি না, অবশ্যই এটা বিকৃত মানসিকতা, যে করেছে সে মানসিকভাবে সুস্থ নয় এবং এই শিশুটি অসহায়, সে বুঝতে পারছে না তার সঙ্গে এরকম একটা অন্যায় ঘটছে। হ্যাঁ, সে কিন্তু মানে অসহায়তা সত্ত্বেও সে নিশ্চয়ই একটা সময় গিয়ে তার পরিবারের লোকজনদের জানাচ্ছে যে তার অস্বস্তি হচ্ছে, তার ভালো লাগছে না, সে কান্নাকাটি করছে, তো তখন তার পরিবার হস্তক্ষেপ করছে এবং তারপরে তো গোটা সমাজটাই শিশু ধর্ষণের ব্যাপারটা একটা জটিল ব্যাপার, মানে কোন কোন মনস্তত্ত্ব পেছনে কাজ করে সেটা খুব সহজে বোঝা যায় না। তবে ওই কন্যা শিশুদের সচেতন করে তোলা এটা যেমন একটা আমাদের বড় দায়িত্ব, পুরুষ শিশুদেরও কিন্তু
চেষ্টা করব যে উত্তরের পুনরাবৃত্তি না করার এবং সংক্ষেপে বলার, কারণ অনেকেই এক্সপেক্ট করছেন যে তারা আমাদের সঙ্গে যোগ দেবেন। এই মুহূর্তে যোগ দিয়েছেন কলকাতা থেকে সোমা আইচ। হ্যালো।
হ্যাঁ
হ্যালো। হ্যাঁ সোমা আইচ, আপনার প্রশ্নটা বলুন।
হ্যাঁ মানে আমি সোমা আইচ, আমি একজন শিক্ষিকা। তো প্রতিদিনই খবরের কাগজ খুললেই যে সব ভয়ঙ্কর ঘটনা আমাদের চোখের সামনে ফুটে উঠছে, মানে আমরা কাগজে পড়ছি, এমনকি মিডিয়াতেও দেখাচ্ছে, তো সেগুলো আমাদের, আমরা শিউরে উঠছি, আমরা ভাবতে পারছি না যে বর্তমান জগৎ কোন কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে। একজন শিক্ষয়িত্রী হিসেবে আমি বর্তমান সমাজ ব্যবস্থা, আমি কি শিক্ষা দেব, আমি কি জানাবো ছাত্রীদের বা আগামী দিনের প্রজন্মকে, আমি কি শেখাবো, সেটাই আমার মূল প্রশ্ন।
অনেক ধন্যবাদ।
বর্তমান সমাজটা কোন দিকে যাচ্ছে?
হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে, অ্যাডভোকেট সুলতানা কামাল।
জি, এই প্রশ্নের উত্তর হয়তো খুব সহজেও দেওয়া যায়, কিন্তু কাজটা হয়তো করা অত মানে সহজ নয়, যত সহজে উত্তরটা দিতে পারবো সেটা হলো যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক কিছুই করতে পারে। একটা শিক্ষা প্রতিষ্ঠান ছেলে মেয়েদের মধ্যে, তাদের কাছে যারা আসে শিক্ষার্থী হিসাবে, তাদেরকে যে মূল্যবোধগুলি মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া, সেই ব্যাপারে অনেক আমি বলবো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, এবং তারা এত একটা সুন্দর সময়ে এই বাচ্চাগুলিকে হাতের কাছে পান, যে সময় তাদেরকে যা শেখানো হবে সেটা কিন্তু অনেকখানেই তাদের মনে গেঁথে যাবে। তবে সেখানে একই সঙ্গে পরিবারেরও একটা সহযোগিতা দরকার হবে। আমরা অনেক সময় দেখেছি যে স্কুলে যে কথা বলা হচ্ছে, পরিবার যদি তার বিপরীত কথাবার্তা বলে তখন বাচ্চাটার মনের মধ্যে নানা ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়। কাজে এখানে শিক্ষক শিক্ষিকা পরিবার সকলের মিলে এই শিশুদের নিয়ে কাজ করতে হবে।
হ্যাঁ, এর সঙ্গে অধ্যাপক অপর্ণা সেন, আপনি কিছু যোগ করবেন?
হ্যাঁ, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা আফসোস করছি, আক্ষেপ করছি যে ইদানিং এইসব ঘটনা হচ্ছে, আগে যেন হতো না, এখন এই শিশু ধর্ষণের ঘটনা, শিশু যৌন নির্যাতনের ঘটনা বেশি মাত্রায় ঘটছে, বেশি সংখ্যায় ঘটছে। আমি যেহেতু ইতিহাসের অধ্যাপিকা, আমি একটা কথা বলি যে একটা সময় 8 বছরের মেয়েকেও কিন্তু শিশু মনে করা হতো না, 8 বছর মেয়েকেও বিয়ে দিয়ে দেয়া হচ্ছে, এবং সে রজস্বলা হওয়ার আগেই তার স্বামী তাকে বলপ্রয়োগ করে সহবাসে বাধ্য করছে। এবং 1890 সালে একটা ঘটনা ঘটছে, ফুলমণি মাইতি বলে একটি মেয়ে, সে এই বলপ্রয়োগের মাধ্যমে সহবাসের ফলে মারা যাচ্ছে, এবং তারপরে ওই এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস হচ্ছে 1891 সালে। তো মেয়েদের কিন্তু কখনোই শিশু বলে ভাবা হচ্ছে না। আমি এই কথাটাই বলতে চাই, মেয়েরা যেন জন্ম থেকেই পুরুষের ভোগের বস্তু, এই দৃষ্টিভঙ্গিটা বরাবরই ছিল এবং সেটা এখনো রয়েছে, পাল্টায়নি। যদিও অফিসিয়ালি বিয়ের বয়স অনেকটা বেড়ে গেছে, কিন্তু শিশুকে একটা ভোগের সামগ্রী হিসেবে দেখার ওই ওই মানসিকতাটা পাল্টায়নি।
হ্যাঁ, কথাটা আপনি একদম সত্যি বলেছেন।
আমি এই কথাটাই বলবো, এবং আমি যেটা সুলতানাদি বললেন আমি সেই কথাটাই পুনরাবৃত্তি করব যে ওই সচেতন করে তোলা, মানে শিক্ষকের একটা খুব বড় দায়িত্ব হচ্ছে সচেতনতা ছড়িয়ে দেওয়া।
আমরা সেই প্রসঙ্গে আসব,
শিশু সবার মধ্যে।
হ্যাঁ, আমরা সেই প্রসঙ্গে আসব। আপনি খুব খুব গুরুত্বপূর্ণ যে তথ্যটি দিয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন সামাজিক যোগাযোগের মাধ্যম এতখানি বিস্তৃতি লাভ করেছে এবং সেটার একটা বড় ইতিবাচক দিক হচ্ছে যে এই বিষয়গুলো যেগুলো গোপনে গোপনে ঘটত সেই বিষয়গুলো কিন্তু এখন অনেক বেশি প্রচার পাচ্ছে, যেটা যেটা ইতিবাচক দিক, এবং সেই জন্যেই প্রতিবাদের ঝড় উঠেছে, সেই জন্যে বিচারের দাবি উঠেছে। পিরোজপুর থেকে আরেকজন শ্রোতা মনিরুজ্জামান নাসিম আলী, হ্যালো।
আমি মনিরুজ্জামান নাসিম আলী পিরোজপুর থেকে বলছিলাম। যদিও সমস্যাটি পুরনো, কিন্তু কয়েকদিন ধরে খুব প্রকট ভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এখানে আমরা লক্ষ্য করছি, তা হচ্ছে শিশু নির্যাতন, সার্বিক শিশু নির্যাতন আমরা বলতে পারি। এই শিশু নির্যাতন আমাদের এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার কারণে ঘটে থাকে বেশি। ইদানিং এই যৌন নিপীড়নটা যেভাবে বেড়ে গেছে, এটি যদি স্বচ্ছভাবে দমন না করা হয় আইন দিয়ে, সামাজিক সচেতনতা দিয়ে, তাহলে এই অঞ্চলে আমরা একটি বড় ধরনের সামাজিক সমস্যায় করব। তা থেকে উত্তরণের কি ধরনের পদক্ষেপ বা কর্মসূচি বা কি বিষয়ে ভাবা যেতে পারে?
এই যে প্রশ্নটি করলেন মনিরুজ্জামান নাসিম আলী, এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা এতক্ষণ আলাপ করলাম। আমরা এর মধ্যে আরও দু একটা প্রশ্ন নিয়ে নিই। শ্রাবণী সুর যশোর থেকে, হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। ইদানিংকালে দেখা যাচ্ছে যে নারী শিশুরা 6 থেকে এমনকি 0 থেকেও বাচ্চারা ধর্ষণের শিকার হচ্ছে। আমাদের মিডিয়ার কল্যাণে এগুলো আমরা জানতে পারছি, কিন্তু সুদূর অতীত থেকে এই ঘটনাগুলো কিন্তু আমাদের দেশে ঘটে আসছে। আর আমাদের পুরুষ শিশু যারা, অর্থাৎ ছেলেরা, তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে পাচার করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন দেশে নিয়ে যেয়ে তাদেরকে টর্চার করা হচ্ছে। তো আমাদের যে শিশু অধিকার আইন জাতিসংঘ ঘোষণা করেছে, সেই আইনের মধ্যে দিয়ে এই শিশুদের রক্ষা করার জন্য কি ব্যবস্থা নেওয়ার দিকগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং সেই আইনগুলোকে যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে? আর না হলে কোন কোন পদ্ধতিতে বা কিভাবে কোন প্রচার মাধ্যমে বা সরকারি পর্যায় থেকে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব এবং শিশুদেরকে রক্ষা করা যেতে পারে, সে বিষয়টি জানাবার জন্য আমি প্যানেলকে সবিনয়ে অনুরোধ করছি।
ধন্যবাদ শ্রাবণী সুর। আমরা এরপরে আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, ঢাকা থেকে ফারহানা, হ্যালো।
হ্যালো, ফারহানা বলছিলাম ঢাকা থেকে। সারা বিশ্বে শিশু নির্যাতন হয় এবং হচ্ছে, বিভিন্ন কারণেই এই শিশু নির্যাতন হয়ে থাকে, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, ব্যক্তিগত। শিশু নির্যাতন দূর করার জন্য পরিবারকে সচেতন হতে হবে। প্রথমে স্কুলের পাঠ্য বইয়ে এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে সারা বিশ্বে, যেমন কিভাবে এই শিশু নির্যাতন হয়, কেন হয়, এর প্রতিকার কি ইত্যাদি। আমার প্রথম প্রশ্ন, এটা কি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা যায় না? আমার দ্বিতীয় প্রশ্ন, এটা একটা আন্তর্জাতিক সমস্যাও বটে, সুতরাং আন্তর্জাতিক বিভিন্ন এনজিও অথবা অন্য সংস্থাগুলো এ বিষয়ে কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
ধন্যবাদ ফারহানা। আমি প্রথমে শ্রাবণী সুর যে একটা প্রশ্ন করেছিলেন যে জাতিসংঘে শিশু অধিকার আইন কতটা প্রয়োগ করা হচ্ছে, অ্যাডভোকেট সুলতানা কামাল।
জাতিসংঘের যে সনদগুলি থাকে সেগুলি তো কোনো কোনো সদস্য রাষ্ট্র সেটা অনুস্বাক্ষর করেন, করার পরে তাদের উপরে যে দায়িত্ব বর্তায় সেটা হলো যে সেই অনুযায়ী দেশের আইন তৈরি করতে হয়। তো বাংলাদেশে সেটা রয়েছে, 1974 থেকেই শিশুদের পক্ষে আইন তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা করা হয়েছে সেখানেও যথেষ্ট কড়াভাবে শিশুদের প্রতি কিংবা নারীদের প্রতি যে অত্যাচারগুলি হয়, নির্যাতনগুলি হয়, সেগুলিকে সংজ্ঞায়িত করা হয়েছে, সেগুলির খুব কঠোর শাস্তিও নির্ধারণ করা হয়েছে, সেগুলি রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে সেই সম্পর্কে কতজন মানুষ জানেন, যেটা অপর্ণা প্রথম থেকেই বলছিলেন যে কতজন সেটা সম্পর্কে সচেতন, এবং সচেতন হওয়ার পরে সেই প্রায়োগিক যে দিকগুলি আছে, আমি কোথায় যেয়ে নালিশ করবো, সেই নালিশ করলে আমি যখন পুলিশের কাছে যাচ্ছি পুলিশ আমাকে সেই ব্যাপারে সহযোগিতা করছে কি করছে না, না আমাকে নিরুৎসাহিত করছে, তারপরে একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে আমাকে যেতে হয়, সেই প্রক্রিয়া কোথায় কোন ফাঁকে কোন মানুষটি বসে আছে, তিনি কিভাবে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এখানে চিকিৎসকের একটা ভূমিকা থাকে, এখানে যারা তদন্ত করে তাদের একটা ভূমিকা থাকে, এখানে যারা মামলা দায়ের করবে তাদের একটা বিশেষ ভূমিকা থাকে, একটা জায়গায় যে সেটাকে আদালতে নিয়ে যেতে হয়, আদালত সেটাকে কিভাবে দেখবে, আদালতের সামনে যখন সমস্ত তথ্য যায় সাক্ষ্য প্রমাণ না গেলে আদালত যদি জেনেও থাকে যে এই ঘটনাটা ঘটেছে কিছু করতে পারে না, তারা সেখানে অসহায়, তার মানে এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে যদি স্বচ্ছতা থাকে, যদি সেখানে সত্যিকার অর্থে আন্তরিকতা থাকে যে হ্যাঁ একটা অপরাধ ঘটেছে সেই অপরাধের আমরা উদ্ঘাটন করতে চাই এবং যে অপরাধী তাকে শাস্তি দিতে চাই, যার প্রতি অপরাধ হয়েছে তাকে একটা ন্যায় বিচার পাইয়ে দিতে চাই, এই মূল্যবোধটা যদি সত্যিকার অর্থে সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, আমি আবারও বলছি দুঃখের সঙ্গে সেটাতে যদি রাজনৈতিক কোনো মতলব থাকে, সেখানে যদি সামাজিক যে বিভাজনের ব্যাপার আছে সেটা যদি থাকে, সেখানে সাংস্কৃতিক চিন্তা ভাবনা যদি থাকে, সাংস্কৃতিক তো সবসময় নাচ গানের ব্যাপার না, যে কথাটা অপর্ণা বলছিলেন যে একদম ছোট্ট শিশু নারী শিশুকেও যদি ভোগের বস্তু মনে করা হয়, এই কিছুদিন আগে একটা প্রশ্ন উঠেছিল এখানে যে পোশাক নিয়ে কেন নারীদের উপরে এরকম ভাবে পোশাকের কারণে কেন অত্যাচার করা হয়, তখন যখন প্রশ্ন করা হয়েছে যে তাহলে শিশুকে কেন করা হয়, সেটার উত্তর শুনে স্তম্ভিত হয়ে যেতে হয়, বলা হয়েছে যে যখন প্রাপ্তবয়স্ক নারীরা ওই ধরনের পোশাক পরে বেড়ায় সেটা পুরুষের মনে এমন একটা স্পৃহা সৃষ্টি করে যার জন্যে সেই স্পৃহাটা তারা ছোট্ট শিশুর উপর দিয়ে মেটায়, এই ধরনের কথা পর্যন্ত আমাদেরকে শুনতে হয়েছে, সহ্য করতে হয়েছে, সেটার পিছনে লাইকও নাকি দেয়া হয়েছে,
সেটা অত্যন্ত
সমাজে এই ধরনের কথাবার্তা চলতে থাকে যেখানে নারীকে ওই জায়গায় দেখা হয় যে একজন প্রাপ্তবয়স্ক নারীকে দেখে যদি যৌন স্পৃহা জাগে সেই স্পৃহা শিশুর উপরে মেটাতে পারে এবং সেটার জন্য সেই ব্যক্তিরা লজ্জিত না, তাহলে সেটাকে যথার্থতা দেওয়ার চেষ্টা করে, তাহলে সেই সমাজে কত রকমের সংস্কার প্রয়োজন একটু ভেবে দেখতে
হবে, সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আপনি যেটা বললেন যে এনি আবার ফেসবুকে লাইকও পড়েছে। আমি প্রফেসর অপর্ণা মুখার্জির কাছে যাচ্ছি, ওই যে পরের একটা প্রশ্ন ছিল যে স্কুলের পাঠ্যপুস্তকে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য কি করা যেতে পারে, পশ্চিমে যেমন সেক্স এডুকেশন আছে বেশ স্কুল থেকেই, আমাদের দেশে কিংবা আমাদের দক্ষিণ এশিয়ায় ঠিক অতটা খোলাখুলিভাবে এই বিষয়গুলো নেই, কিন্তু এই বিষয়গুলোর ইতিবাচক দিক হচ্ছে যে এটা বাচ্চাদেরকে শিশুদেরকে অনেকটা অনেকটা সচেতন করে। আরেকটা প্রশ্ন ছিল যে এনজিও এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কি পদক্ষেপ নিতে পারে, তো অধ্যাপক অপর্ণা মুখার্জি।
হ্যাঁ, প্রথমে বলি যে পাঠ্যপুস্তকে অবশ্যই এগুলো অন্তর্ভুক্ত, এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করা উচিত, তবে শুধুমাত্র সেক্স এডুকেশন নয়, আমার মনে হয় ওই যেটাকে আমরা বলছি জেন্ডার সেন্সিটাইজেশন, সমাজ কি করে আমাদের লিঙ্গসত্তাকে নির্মাণ করছে, কিভাবে কিভাবে সমাজ বুঝিয়ে দিচ্ছে যে নারী দুর্বল, নারী অসহায়, পুরুষ তার থেকে অনেক অনেক বেশি সবল, এবং পুরুষ ওপরে নারী নিচে, এই এই যে আমাদের লিঙ্গসত্তা নির্মাণের প্রক্রিয়াটাকে উন্মোচিত করতে হবে, এবং পাঠ্যপুস্তক কিন্তু এই লিঙ্গসত্তা নির্মাণের প্রক্রিয়াটা একটা খুব বড় ভূমিকা পালন করে, আবার উল্টো ভূমিকাও তারা পালন করতে পারে, অর্থাৎ এই এটাকে আনমাস্ক করা, এটাকে উন্মোচিত করা, হ্যাঁ, তো এইটা একটা খুব বড় জায়গা, মানে নারীকে ভোগ্য বস্তু হিসেবে দেখার যে মানসিকতাটা, সেই মানসিকতাটা সমাজই তৈরি করে, এবং পাঠ্যপুস্তক গুলো কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে সামিল হয়ে থাকে, কিন্তু এই পাঠ্যপুস্তক আবার উল্টো কাজটা করতে পারে, তারা এটা এক্সপোজ করতে পারে যে এইভাবে নির্মাণ করা হচ্ছে, এইভাবে নির্মাণ করা ঠিক না, একটা একটা অন্য ধরনের নির্মাণের প্রয়াস করতে পারে। হ্যাঁ, তো এই জেন্ডার সেন্সিটাইজেশন খুব ইম্পর্টেন্ট, এবং আমি বলি আমাদের দেশে সিবিএসই আইসিএসই কারিকুলাম অনুযায়ী যেসব টেক্সট বই লেখা হয় তাতে কিন্তু এটা অনেক আগেই শুরু হয়ে গেছে, যদিও আমাদের আমাদের নিজের পশ্চিমবঙ্গে বোর্ড গুলোই কিন্তু এখনো সেই চেষ্টাটা দেখি না পাঠ্যপুস্তক।
অধ্যাপক
অধ্যাপক অপর্ণা মুখার্জি, আমরা অনুষ্ঠানের একেবারে প্রান্তিক প্রান্ত
মানে মধ্যে দিয়ে
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, কাজে আমাদেরকে বোধহয় আর উত্তর মানে বিস্তারিত, আমি জানি যে এটি এমন একটি বিষয় যে নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু আমাদের আলোচনা একটু সংক্ষিপ্ত করবো। আরও কয়েকজন আমাদের শ্রোতা আছেন, চট করে তাদের প্রশ্ন নিয়ে নিই। দীপক চক্রবর্তী, হ্যালো।
হ্যালো, নমস্কার।
নমস্কার, আপনি কোত্থেকে বলছেন?
আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে বলছি, দীপক চক্রবর্তী।
হ্যাঁ বলুন, চট করে শুধু প্রশ্ন করুন, আমাদের সময় নেই হাতে।
সময় একবারে খুব সংকীর্ণ। আমি আজকে যেটা প্রশ্ন করবো সেই প্রশ্নটা হচ্ছে, আমরা এই যে আমাদের শিশুদের ক্ষেত্রে যদি আমরা একটা লক্ষ্য করে দেখি, যখন কোনো একটা ছোট বাচ্চা যখন প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুলে যখন যায়, কোনো এই আমাদের বাংলাদেশে ইপ্রিজিং একটু বেশি বাড়ে গেছে, এই ইপ্রিজিং ঠেকানোর জন্য আমাদের কর্তৃপক্ষ কতটুকু ভূমিকা দায়িত্ব পালন করতে পারে এবং আমাদের প্যারেন্ট অতিথির কাছে আমার এটা প্রশ্ন থাকা গেল। নমস্কার,
ধন্যবাদ। নমস্কার, ইপ্রিজিং এর ব্যাপারে আপনার প্রশ্ন। ঢাকা থেকে আরেকজন আছেন, সৈয়দা সাইদ, হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সকলের সাথে রয়েছি। শিশুর মারাত্মক নির্যাতনের দিকটি বেশ উপেক্ষিত, তা হলো যৌন নিপীড়ন। প্রাচীন থেকে আধুনিক সকল কালে যৌন বিকৃতি ছিল এবং আজও আছে। এটি যৌন সন্ত্রাসের শিকার হচ্ছে মেয়ে শিশু, অপরাধী ধরা পড়ছে, কিন্তু শেষ পর্যন্ত বিচার কি হয় তা প্রায়শই আড়াল হয়ে যায়। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। ভারতে এক বিচার সিদ্ধান্ত হলো, 12 বছরের নিচে শিশু ধর্ষণের অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ফাঁসির মাধ্যমে। আমার একটি প্রশ্ন আপনাদের কাছে আছে। বিশেষ প্রশ্নে বলা যায়, যদি আমি একজন মহিলা, তা সত্ত্বেও এই বিষয়টি তুলে ধরতে চাচ্ছি যে ছেলে শিশু প্রতিদিন লোকচক্ষুর আড়ালে যৌন নিপীড়িত হচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে কিছু সংখ্যক মহিলারাও ছেলে শিশুদের যৌন নির্যাতন করছে। আমার প্রশ্নটি হলো, প্রকাশিত ভাবে সেই মহিলাদের জন্য কি ধরনের শাস্তির ব্যবস্থা রাখা উচিত বলে আমরা মনে করি? এই বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ। সর্বশেষ প্রশ্নকর্তা হচ্ছেন কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায়, হ্যালো।
নমস্কার, আমি পল্লব মুখোপাধ্যায় বলছি ভারতবর্ষের কলকাতা থেকে। শিশু এবং নারী নির্যাতনের যে মাত্রা নতুন অভিমুখ দেখা যাচ্ছে, তার পেছনে যে ইতিহাসটা আছে, অন্তত ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায় যে নারী ভ্রূণ হত্যা, সেই নারী ভ্রূণ হত্যা থেকে আজকে এসে গেছে আরো একটি মাত্রা, নতুন মাত্রা, তা হলো শিশু কন্যাকে নির্যাতন করা হচ্ছে, যৌন নির্যাতন করা হচ্ছে বা অন্যান্য নির্যাতন করা হয়। যেমন ভাবে নাইজেরিয়াতে আছে বেবি ফার্মিং, সেখানে দেখা যায় যে বিভিন্ন দিন দরিদ্র পরিবার থেকে আসা বা অনাথ অল্প বয়সী মেয়েদের 13-16-18 মধ্যে তাদের বাধ্য করা হয় মা হতে এবং তাদের বাচ্চাদের বিক্রি করা হয়। এর সঙ্গে যুক্ত থাকে অনেকগুলো ফার্ম, অনেকগুলো ছোট ছোট বেসরকারি হাসপাতালও। যে যদি নারী ভ্রূণ হত্যা করা হয়, তাহলে কিন্তু তা একটা অসাম্য আনবে, প্রাকৃতিক অসাম্য, বা জনগণের যে রেশিও আছে পুরুষ এবং নারী, তার মধ্যে যে বৈষম্য সৃষ্টি করবে, সেটা কিন্তু অর্থনৈতিকভাবেও ক্ষতি করবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই অসাম্যের বিরুদ্ধে, এই বৈষম্য সৃষ্টির বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন না?
ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এই প্রশ্নগুলো নিয়েছি কিন্তু উত্তর দেওয়ার মতো বোধহয় আমাদের হাতে খুব একটা সময় নেই, কিন্তু এই প্রশ্নের মধ্যেই কিছুটা উত্তর পাওয়া গেছে, মন্তব্য পাওয়া গেছে। সৈয়দা সৈয়দের যে প্রশ্নটা, সেটা খুব সংক্ষিপ্ত উত্তর একটা চাইছিলাম, যে অনেক ক্ষেত্রে ছেলেরাও যৌনভাবে নির্যাতিত হচ্ছে মেয়েদের হাতে, সেক্ষেত্রে কি বিচার হওয়া উচিত? অ্যাডভোকেট সুলতানা কামাল, খুব সংক্ষেপে।
তো বিচার যখন হবে, সেখানে তো নারী অপরাধী না অভিযুক্ত না পুরুষ অভিযুক্ত সেভাবে হবে না, এখানে হবে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, এবং সেই অত্যাচার নির্যাতনের জন্য যে শাস্তি নির্ধারিত আছে, সেই শাস্তি সেই মানুষকে পেতে হবে। কাজে এখানে কিন্তু লিঙ্গভেদে শাস্তির হেরফের হবে না।
অনেক ধন্যবাদ। এবং শেষে খুব সংক্ষেপে যদি অধ্যাপক অপর্ণা মুখার্জি বলেন, ইফ টিজিং এর ব্যাপারটা একজন প্রশ্ন করেছিলেন।
হ্যাঁ, ইটিজিং তো একটা শাস্তিযোগ্য অপরাধ। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট হলো 2013 সালে, সেই সংশোধনীর মাধ্যমে কিন্তু ইটিজিং কেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এই কথাটাই মানে আইন তো রয়েছে, এখন কথাটা হচ্ছে আইন তো রয়েছে, আইন থাকলেই কি সব হয়ে গেল? মানে আমার তো সেই মানে প্রচন্ড একটা হতাশার জায়গা থেকে আমার মনে হয়।
অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন, তাদেরও ধন্যবাদ। মোহাম্মদ আবদুল্লাহকে ধন্যবাদ, চন্দনা আহসান চৌধুরীকে ধন্যবাদ, চিন্ময় বিশ্বাস, নূর মোহাম্মদ, জিয়াউল হক, অখিল সূত্রধর, সিদ্ধার্থ ভট্টাচার্য, মোহাম্মদ মাসুদুর রহমান, এরকম অনেকেই আমাদের মন্তব্য করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্যানেল সদস্য অ্যাডভোকেট সুলতানা কামাল এবং প্রফেসর অপর্ণা মুখার্জিকে। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এবং শুরুই করছি আমাদের ঢাকা এবং কলকাতার সংবাদদাতাদের দুটি রিপোর্ট দিয়ে। প্রথমেই ঢাকা। বাংলাদেশে বিভিন্ন স্থানে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জানাচ্ছেন আমির খসরু।
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার পূর্বাহ্নে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কড়া পুলিশ প্রহরার মধ্যে অনুষ্ঠিত মানববন্ধনে খালেদা জিয়ার মুক্তিসহ একটি অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বর্তমান সরকারের করণীয় সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মহাসচিব খালেদা জিয়ার মুক্তি এবং আগামী নির্বাচনকে অবাধ অংশগ্রহণমূলক করা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সব রাজনৈতিক দল এবং সংগঠনের ঐক্য কামনা করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবং দ্বিতীয় রিপোর্টটি কলকাতা থেকে গৌতম গুপ্তের পাঠানো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে।
রাজ্য নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে বৈঠক হবে বৃহস্পতিবার, তারপরই স্থির করা যাবে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট। তারিখ নিয়ে বুধবারেও মতানৈক্য দুতরফে। রমজানের উপবাস শুরুর আগে ভোট গ্রহণ শেষ করতে কেবল রাজ্য নয়, কয়েকটি মুসলিম সংগঠনও জোর দিচ্ছে, তা না হলে হাইকোর্টে যাবার কথা বলে রেখেছে সংগঠনগুলি। অর্থাৎ 17ই মের মধ্যে ভোট গ্রহণ পর্ব শেষ করতেই হবে। এখনও ঠিক নেই ভোট দুদফায় হবে নাকি তিন দফায়। রাজ্যে ভোট গ্রহণের বুথের সংখ্যা 58,467, কিন্তু পুলিশের সংখ্যা 66,000। কাজেই তিন দফায় ভোট না হলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলে কমিশনের মত। কলকাতা হাইকোর্টও নির্বাচন পর্বের ওপর কড়া নজর রাখছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এবার শিরোনাম সংবাদ। এই কিছুক্ষণ আগে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সংসদ ভবনে ক্যাপিটল হিলে ফ্রান্সের সফররত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভাষণ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের এক বিচারক 7 লক্ষ অনিবন্ধীকৃত নবীনবয়সী অভিবাসী, যারা কিনা স্বপ্নাবিষ্ট বলে পরিচিত, সে তাদের বহিষ্করণ সংরক্ষণ পূর্ববত যথাস্থানে বহাল রাখার জন্যে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ওই যে শিশুকালে এদেশে এসেছিল বা আনা হয়েছিল যাদেরকে, তাদের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ আপাতত স্থগিত রাখার যে কর্মসূচি, সেই ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস বা ডাকা খতম করা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে তীর্য ভর্ৎসনা প্রকাশ করে ডিস্ট্রিক্ট জাজ জন বেটস ওই কর্মসূচির আওতায় নতুন দরখাস্ত গ্রহণ করতে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি দফতরকে নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানত মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশগুলো থেকে, যেমন ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া এবং ইয়েমেন থেকে, আর উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা থেকে লোকজনের যুক্তরাষ্ট্রে আসা সীমিত মাত্রায় ধরে রাখতে পারেন কিনা সে ব্যাপারে মৌখিক শুনানি যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টে আজ অনুষ্ঠিত হবার কথা।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নেলসন লোপেজ, ফেসবুক লাইভে সহায়তা করেছেন সেলিম হোসেন।
আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.